दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। نويت سنة الاعتكاف تفسير روح البيان المدد امام يوسف نبهاني رحمت الله تعالى عليه মানে সুন্দর একটি দুরুদ শরীফের ফজিলতের ঘটনা তিনি লিখেছেন। হযরত সাইয়েদুনা সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি কাবা শরীফের তাওয়াফ করার সময় এক আশিকে রসুলকে প্রতিটি কদমে রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে দেখে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্য কোনো দোয়া না পড়ে তাওয়াফের সময় শুধু দুরূদ শরীফ পড়ছেন কেন? তাওয়াফের কাবা শরীফের তাওয়াফের সাতটি চক্কর হয়, প্রত্যেক চক্করের নির্দিষ্ট কিছু দোয়া আছে। আচ্ছা, কেউ যদি ওই দোয়া নাও পড়তে পারে সে অন্য দোয়া কালিমাতও পড়তে পারে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে একটা আলাদা বিষয় দেখা গেল, সে শুধু দুরূদ শরীফ পড়ছে আর কিছু না, তাওয়াফের সময় শুধু দুরূদ শরীফ পড়ছে। তো এটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন যে এর রহস্য কি। তখন তিনি জিজ্ঞাসা করতে লাগলেন যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুক, আপনি কে? তা আমি বললাম আমি সুফিয়ান সরি। তখন সে বলল, যদি আপনি বর্তমান যুগে অনারবী না হইতেন তাহলে আমি আপনাকে নিজের অবস্থা এবং এর রহস্যের সংবাদ দিতাম না। অতঃপর সে যুবক বললেন যে আমি আমার পিতার সাথে বেতুল্লার হজ করতে বের হইলাম। সফর অবস্থায় আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ হয়ে পড়েন, তার চেহারা কালো হয়ে গেল এবং চোখগুলো বেঁকে গেল আর পেটও ফুলে গেল, মানে মন্দ মৃত্যু আর কি। হজের জন্য বের হয়েছে, মাঝপথে অসুস্থ, কিন্তু এই অবস্থা। তো বলল যে আমি এরকম অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম এবং কাঁদতে কাঁদতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে লাগলাম যে আমার বাবা ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার বাবার এই অবস্থা। অতঃপর কিছুক্ষণ পর এই বিরান ভূমিতে আমার পিতার ইন্তেকাল হয়ে গেল আর আমি তার চেহারা চাদর দিয়ে ঢেকে দিলাম। এমন দুঃখের সময়েও আমার ঘুম এসে গেল। সাধারণত কি এরকম সময় ঘুম আসবে? কিন্তু ঘুম এসে গেল এবং আমি শুয়ে পড়লাম। আমি স্বপ্নে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত, সৌন্দর্যের প্রতিচ্ছবি সুবাসিত এক বুজুর্গ ব্যক্তির জিয়ারত করলাম। এমন সৌন্দর্য মণ্ডিত ব্যক্তি আমার চোখ কখনো দেখেই নাই। তিনি আমার মরহুম আব্বাজানের নিকট আসলেন, চাদর উঠিয়ে তার নুরানি হাতটি চেহারায় বুলাইলেন। তখন তার চেহারার কালো রং পরিবর্তন হয়ে দুধের চেয়ে অধিক সাদা নুরানি হয়ে গেল। অতঃপর তিনি পেট ও চোখে হাত বুলাইলেন। তখন তা পূর্বের ন্যায় আবার ঠিক হয়ে গেল। সেই নুরানি বুজুগটি যখন চলে যাচ্ছিলেন তখন আমি তার আঁচল আঁকড়ে ধরে আরজ করলাম যে আপনি কে, আপনি কে, যার কারণে এ বিরান ভূমিতে আল্লাহ পাক আমার আব্বাজানের প্রতি দয়া করলেন। সুবহানাল্লাহ, তখন ওই মোবারক বুজুর্গ ব্যক্তিটি এরশাদ করলেন যে তুমি আমাকে চিনোনি, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার পিতা গুনাহগার ছিল কিন্তু আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করত। যখন সে এই দুর্ব্যবস্থার শিকার হয় তখন আমার নিকট ফরিয়াদ করেছিল, আর নিশ্চয় যারা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে আমি তাদের ফরিয়াদ শুনে থাকি। এরপর আমার চোখ খুলে গেল, আমি দেখলাম যে সত্যি আমার আব্বাজানের চেহারা নূরে আলোকিত হয়ে গেছে। তা আমাদেরকে উচিত বেশি বেশি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কনজুল উম্মালের হাদিসে মুবারাকা যা এখন বলবো বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহমাতুল্লাহি আলা খুলাফাই, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আমার খলিফাদের উপর, আমার প্রতিনিধির উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, প্রিয় নবীর দোয়া। কিলা মান খুলাফা উকা ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিনিধি কারা, আপনার খলিফা কারা? তো কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার খলিফা হচ্ছে তারা যারা আমার সুন্নাতকে জীবিত করে এবং মানুষকে দ্বীনের শিক্ষা দেয়, এরা হচ্ছে আমার খলিফা, আমার প্রতিনিধি। আবু দাউদ শরীফের হাদিসে মুবারাকা যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার পরে প্রতি শতাব্দীতে, প্রতি 100 বছর পর পর আমার উম্মতির মধ্যে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন, মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে দীনে ইসলামকে নতুনভাবে জীবিত করবে। মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে দীনে ইসলামের মধ্যে যে ঘাটতি চলে আসবে, দীনে ইসলামের মধ্যে যে নতুন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, যে সুন্নতকে মানুষ ভুলে যাবে, ওই মুজাদ্দিদের কাজ হবে, ওই ব্যক্তির কাজ হবে ওই সুন্নতকে নতুনভাবে জীবিত করা, দীনে ইসলামের ফিতনা ফাসাদের নিরসন করা, আর পরিপূর্ণভাবে আমার দীনে ইসলামকে আবার নতুনভাবে আমার উম্মতির কাছে উপস্থাপন করবে। এটা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিহাসিত্তার হাদিস আবু দাউদ শরীফের। আর আসলেই 1400 বছরের ইতিহাস যদি আমরা দেখি তো এমন বড় বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এসেছেন পৃথিবীতে যারা দীনে ইসলামের জন্য অনেক বড় বড় কাজ করেছেন। আচ্ছা, ওলেমায়ে কেরামদের, অলিয়ায়ে কামিলিনদের অনেক প্রকার আছে, ওই অসংখ্য প্রকারের মধ্যে যাদের ব্যাপারে বিশেষভাবে প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আর বলেছেন যে আমার পরে এরা দীনে ইসলামকে বাঁচাবে, দীনে ইসলামের সুন্নাতকে বাঁচাবে, এ ধরনের দলকে বা এ ধরনের স্তরের আল্লাহর ওয়ালিদেরকে বলা হয় মুজাদ্দিদ। প্রিয় নবী হাদিসে মুবারাকাতে ইউজাদ্দিদু শব্দ ব্যবহার করেছেন, এটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এ ভার্বের নাউন হচ্ছে, ওই উলামায়ে কেরামগণ এটাকে নাম দিয়েছেন মুজাদ্দিদ। তো 1400 বছরের ইতিহাসে 14-15 জন অসংখ্য মুজাদ্দিদ এসেছেন, এমনও আছে যে একটা যুগের মধ্যে কয়েকজন মুজাদ্দিদ, আবার একটা যুগের জন্য একটাই মুজাদ্দিদ। তো বুজার উপায় কি? বুজার উপায় হচ্ছে ওই মুজাদ্দিদ নিজের যুগে এমন কাজ করে দেখাবে যা তার যুগে অন্য কেউ আর করতে পারবে না, ওই মুজাদ্দিদের কাজই হচ্ছে এরকম। আর আলহামদুলিল্লাহ মুজাদ্দিদের উপর আমাদের 1400 বছরের যত বড় বড় আকাবিরিনে ইসলাম ওলেমায়ে কেরাম আছেন, অলিয়া ইজাম আছেন, তাদের ইজমা আছে, একমত আছে যে এরা হচ্ছে অমুক অমুক শতাব্দীর মুজাদ্দিদ। এরা এমন এমন কাজ করে গিয়েছে যে আজকেও উম্মতে মুহাম্মাদি তাদের কাজ দ্বারা উপকৃত হচ্ছে। যেমন সর্বপ্রথম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যুগ অতিবাহিত হওয়ার পর সর্বপ্রথম যাকে মুজাদ্দিদ হিসাবে সকল ওলেমায়ে কেরাম যার প্রতি ইজমা প্রকাশ করেছেন, ইজমা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে একমত, একমত প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, প্রথম মুজাদ্দিদ দীনে ইসলামের। আর তিনি নিজের যুগে এমন কাজ করে দেখিয়েছেন, এমন দীনে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তার যুগে আর কেউ তা করতে পারে নাই। তিনি ছিলেন নিজের যুগের বাদশাহ, রাজা, ওনাকে খলিফা দেওয়া হয়েছিল, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। ওনার যুগে অন্যান্য শহরের গভর্নররা, মন্ত্রী, মিনিস্টাররা সবাই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, জুলুম, অত্যাচার, লোভ, লালসায় বিবর। তার যুগে তিনি নিজের যুগে এসে এসব কিছুকে নিরসন করেন আর তাকওয়া, জুহুদ, ইবাদত, আল্লাহর ভয়ের প্রচার ও প্রসার করেন তিনি নিজের যুগে। আর এমনভাবে করেন যে আজকেও ওনার উদাহরণ দেওয়া হয় আর বড় বড় আরবি বই ওনার উপর লেখা হয়েছে। কয়েকজনের মুজাদ্দিদের নাম আমি বলছি। তারপরের শতাব্দীতে যিনি এসেছেন তিনি হচ্ছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, নাম আমরা শুনেছি ইমাম শাফি। ইমাম শাফির নিজস্ব, যেহেতু তিনি মুজতাহিদ মুফতি ছিলেন, ওনার নিজস্ব তো আলাদা একটা মাজহাব আছেই, যেমন আমরা হানাফি মাজহাবের অনুসারী, অনেকে শাফি মাজহাবের অনুসারী। যদি আপনি আরব দেশে যান, আরব দেশে অনেকে শাফি মাজহাবের পাবেন না, আমাদের বাংলাদেশে বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী। তো ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শাস্ত্রের উপর অনেক বড় বড় কাজ করেছেন। এ আমরা বলি না হাদিসটি জয়ীফ, হাদিসটি সহি, এ হাদিসটি সহি, এ হাদিসটি হাসান পর্যায়ের, এটা দুর্বল হাদিস, এটা মজবুত হাদিস, এটা আমরা বলি না। এই সকল নিয়ম কানুন গ্রামার তো প্রিয় নবীর যুগে ছিল না। এ পরবর্তীতে কেউ যেন বানোয়াটি মিথ্যা হাদিস রচনা না করতে পারে, মিথ্যা হাদিস বয়ান না করতে পারে, ইমাম শাফি হাদিস শাস্ত্রের তিনি প্রণেতা, তিনি এসব লিখেছেন। তো আজকেও আমরা উপকৃত হচ্ছি না, আমরা বুঝতেছি কোন হাদিসটি সহি, কোন হাদিসটি দুর্বল। বুখারি শরীফের সকল হাদিসকে আমরা সহি জানি, তো ইমাম বুখারিও ইমাম শাফিকে ফলো করতেন। ইমাম গাজ্জালি নিজের যুগের তিনি মুজাদ্দিদ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদ, ইমাম আবু জাফর তাহাবি মুজাদ্দিদ, ইমামে জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তো এত বড় কাজ করেছেন নিজের যুগে। আজকে বর্তমানে, বর্তমান বিশ্বে যত ইসলামিক ইউনিভার্সিটিস আছে, মাদ্রাসা আছে, জামিয়াতুল মদিনা আছে পুরো বিশ্বে, ও সব ইসলামিক ইউনিভার্সিটিসের মধ্যে ওনার একটা কিতাব পড়ানো হয়, তাফসিরে জালালাইন। ওরা সব, আপনাকে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করেন, মাদ্রাসার কোনো বাচ্চাকে বা বড় কোনো আলিম ওলামাকে জিজ্ঞেস করেন, সে জীবনে একবার হলেও তাফসিরে জালালাইন পড়েছে। অথচ আজ থেকে 700-800 বছর আগেকার ইমাম, মানুষ উপকৃত হচ্ছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এইভাবে একের পর এক মুজাদ্দিদ আসতে থাকেন, এবং 1300 শতাব্দীর মুজাদ্দিদ যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন ওনার নাম হচ্ছে হযরত মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার মোকাবেলা হয়েছিল আকবর বাদশার সাথে। তো এভাবে করেই মুজাদ্দিদ আলফি সানির পর আমাদের পূর্বের শতাব্দীতে, আমাদের ঠিক পূর্বের শতাব্দীতে অর্থাৎ 1400 শতাব্দী, আজ থেকে 100 বছর পূর্বে, ঠিক 100 বছর পূর্বে 1400 শতাব্দীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে মুজাদ্দিদ বানিয়ে পাঠানো হয়েছে, যার মুজাদ্দিদ হওয়ার ব্যাপারে শুধু ভারতবর্ষ নয় বরং হারামান শরীফাইন, মক্কা মদিনার ওলেমায়ে কেরাম, আরবের ওলেমায়ে কেরাম, বরং পৃথিবীর সকল ওলেমায়ে কেরাম একমত প্রকাশ করেছেন যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন মুজাদ্দিদ দীন ও মিল্লাত পারওয়ানা এ শামে রিসালাত আশাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরিলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে উপাধি স্বরূপ সংক্ষেপে বলা হয় আলা হযরত, যাকে ওলেমায়ে আহলে সুন্নাত বলে থাকেন আলা হযরত সম্মানের সাথে। তিনি হচ্ছেন 1400 শতাব্দীর অনেক বড় একজন মুজাদ্দিদ, যিনি দীনে ইসলামের জন্য অনেক বড় কাজ করে গিয়েছেন। আজ যে আমরা সুন্নি নিজেদেরকে দাবি করি, আজ যে আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আজ যে আমরা নবীর প্রতি ভালোবাসা দাবি করি, আল্লাহর প্রতি আমাদের যে তহিদ, যে বিশ্বাস এবং ইশকে রসুল, এসব কিছু আমরা পেয়েছি আলা হজরতের অবদানের কারণে। নাহলে আজ আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম, আজ আমাদের ইমান কোথায় থাকতো আল্লাহই জানে। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, একটা মুজাদ্দিদ, যদি মুজাদ্দিদের ব্যাপারে বলি, একটা মুজাদ্দিদকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 5টি গুণাবলী দান করে থাকেন। কয়টি গুণাবলী? 5টি গুণাবলী মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজাদ্দিদকে দিয়ে থাকেন, যা ওলামায়ে কেরামগণ নিজেদের কিতাবে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতিও লিখেছেন, মুজাদ্দিদের উপর ওনার কিতাব আছে, উনি এর মধ্যে লিখেছেন। প্রথম হচ্ছে, এক মুজাদ্দিদের গুণ হচ্ছে, যাকে আল্লাহ তাআলা 100 বছর পরপর পাঠান, যে আল্লাহ তাআলা ওই মুজাদ্দিদকে তার যুগের মধ্যে সকল মুসলমানের মধ্যে, সকল ওলেমায়ে কেরামের মধ্যে, সকল অলিয়া ইজামের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাদ্দিদকে সবচেয়ে বেশি ইমানি শক্তি দান করে থাকেন। তার যুগে ওর ইমান সবচেয়ে বেশি মজবুত হয়, এটা প্রথম গুণ। দ্বিতীয় হচ্ছে, তার যুগের মধ্যে তার ইলম, তার জ্ঞান কোরআন হাদিস ভিত্তিক খুব সর্বক্ষেত্রে তার ইলম সবার চেয়ে উঁচু স্তরের থাকে, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করে থাকেন, যে ওই যুগের ওলেমায়ে কেরামও তার কদমে এসে বসে যায় তার থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য। তিন, আমল তাকওয়া, নফসের সংশোধন, এই সকল ক্ষেত্রে সে সবার থেকে এগিয়ে থাকে। আর দীনে ইসলামের খেদমতের দিক থেকেও সে অন্যদের থেকে আগে থাকে, সামনে থাকে, তার খিদমত অনেক বেশি থাকে। আর 5 নম্বর তার গুণ হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ বিশ্বে তার খ্যাতি, তার প্রসিদ্ধিকে সব জায়গায় ছড়িয়ে দেন, মুসলমানেরা তাকে চিনে, তার ওলেমায়ে কেরামগণ তার সুনাম করে। যদি সাধারণ মুসলমানরা নাও জানে, ওলেমায়ে কেরামের মধ্যে তার সুনাম এবং চর্চা অনেক বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ, এই 5টি গুণাবলী যে বললাম, ইবাদত, ইলম, ইমান, তাকওয়া, দীনের খিদমত এবং তার খ্যাতি চর্চা সবচেয়ে বেশি থাকে, এই 5টি গুণাবলী 1400 শতাব্দীতে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যতীত অন্য কারোর মধ্যে আর ছিল না। আল্লাহ তাআলা এই 5টি গুণাবলী ইমাম আহমদ রেজা খান আলা হযরতকে দিয়েছেন 1400 শতাব্দীতে। ইমান, ইমানের মধ্যে এগিয়ে, তাকওয়া, তাকওয়ার মধ্যে এগিয়ে, ইলম, ইলমের মধ্যে সবার চেয়ে এগিয়ে। ইলমের ব্যাপারে রিওয়ায়েতে এসেছে যে ওলেমায়ে কেরামগণ আলা হযরতকে একদা বলল যে, হুজুর, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে, 1400 শতাব্দী থেকে তো আবিষ্কার, বিজ্ঞান নিজের উন্নতির দিকে আগানো শুরু করে দিয়েছিল, তো মুফতিয়ানে কেরামগণ, ওলেমায়ে কেরামগণ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহি তাআলার কাছে এসে বলল, হুজুর, নতুন নতুন মাসআলা সামনে আসছে, মানুষেরা এমন এমন মাসআলা নিয়ে আসতেছে, এমন এমন প্রযুক্তি নিয়ে, যার ব্যাপারে আমরা কখনো শুনি নাই। এখন আমরা তো যেসব মাসলা মাসাইল পড়েছি বা যেসব কিতাবাতির ব্যাপারে, প্রকাশ্য ব্যাপারে আমরা জানি, আমরা তা ফতোয়া দিয়ে দেই। মানে এখন যেগুলো মাসআলা আসতেছে, আমরা এগুলার ফতোয়া কীভাবে দিব? অনেক গবেষণার প্রয়োজন। একটা বইয়ের মধ্যে একটা ফতোয়া পাওয়া যাচ্ছে না, 10টা বই ঘাটতে হবে, কীভাবে করব? আর ফতোয়াও আসতেছে অনেক বেশি। তখন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আচ্ছা, কী কী মাসআলা আমাকে শোনাও। তো তখনকার যুগের ওই নতুন নতুন মাসআলা, হতে পারে আমাদের জন্য এখন পুরানো হয়ে গেছে, কিন্তু ওই সময়কার নতুন নতুন মাসআলা যখন আলা হযরতকে বলা হয়, তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আরে এটা তো পুরানো মাসআলা সব, তুই ফাতুল কাদির খুলো। ফাতুল কাদির 10-20 খণ্ড সম্বলিত একটা ফতোয়ার কিতাব আরবিতে। বলে ফাতুল কাদির খুলো, ফাতুল কাদির অমুক খণ্ডের অমুক পৃষ্ঠার মধ্যে দেখো, ফতোয়ায় হিন্দিয়া খুলো, ফতোয়ায় আলমগিরি খুলো, ফতোয়ায় আলমগিরির অমুক পৃষ্ঠার মধ্যে দেখো, এখানে এ মাসলা পেয়ে যাবা। হেদায়া খুলো, হেদায়ার অমুক পৃষ্ঠার অমুক কিতাবের মধ্যে এ মাসালা পেয়ে যাবা। কুদুরি শরীফ খুলো, কুদুরির অমুক মাসলার অমুক পৃষ্ঠার মধ্যে এ মাসালাটার উত্তর পেয়ে যাবা। এতে দেখে ওই সময়কার ওলামায়ে কেরামের অবাক, যে এক তো বড় বড় কিতাব 10 খণ্ড 15 খণ্ড 20 খণ্ড সম্বলিত ফতোয়ার কিতাব আরবিতে, আর ইনি পৃষ্ঠাসহ বলে দিচ্ছেন যে কোন জায়গায় কি মাসআলার উত্তর পেয়ে যাবা এখনকার যুগ হিসাবে, মানে 1400 শতাব্দীর এখনকার যুগ হিসাবে। এটা ছিল ওনার ইলমের অবস্থা। আমি পূর্বে বললাম না যে মুজাদ্দিদকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়ে থাকেন যে তার যুগের মধ্যে আল্লাহ তাআলা ওই মুজাদ্দিদকেই সবচেয়ে বেশি ইলম দেন, ইলমের ক্ষেত্রে সে সবার চেয়ে এগিয়ে থাকে জ্ঞানের ক্ষেত্রে। আচ্ছা, ঈমান, মুজাদ্দিদকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সবচেয়ে বেশি ঈমান দিয়ে থাকেন, ঈমানই শক্তি। ঈমানের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর আল্লাহ তাআলা যার অন্তরকে, যার বক্ষকে দীনে ইসলামের জন্য খুলে দেয়, ফাহুয়া আলা নূরিম মির রব্বি, সে তার আপন প্রতিপালকের পক্ষ থেকে নূরের উপর থাকে। এটা ঈমানই নূর, যার ঈমান মজবুত হয়ে যায়, যাকে ঈমানের শক্তি দান করা হয়, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের নূরের উপর থাকে, তার হৃদয় নূরানি হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করছেন যে আল্লাহ তাআলা যাদের ঈমান মজবুত হয় তাদেরকে তাকওয়ার জন্য বেছে নিয়েছেন। অপর একটি স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আর এরা ওই সকল ব্যক্তি যাদের অন্তরে, কাতাবা, যাদের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমান লিখে দিয়েছেন। কেমন বান্দা এরা, যাদের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কি করেছেন, অঙ্কিত করে দিয়েছেন, লিখে দিয়েছেন। আর আমার আকা আলা হযরত মুজাদ্দিদ ও দীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ওনার এক এখন যে উক্তি বলবো, তিনি যা বলেছেন এগুলাকে এই আয়াতে মুবারাকার কথা চিন্তা করে যদি শুনি, তো তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, কেউ যদি আমার বক্ষকে, আমার হৃদয়কে দুই টুকরো করে, তাহলে দেখতে পাবে যে এক টুকরোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, অপর টুকরোর মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। এমন ঈমান। আর প্রত্যেকের ঈমানের প্রকাশ আলাদা আলাদা, প্রত্যেক মুসলমান নিজের ঈমানের মজবুতি যে প্রকাশ করে তা ভিন্ন ভিন্ন হয়, প্রত্যেক অলিয়ায়ে কামিলিনের আলাদা আলাদা। ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির ঈমানের বহির প্রকাশ, উনার যে ঈমান প্রকাশ হয়, ঈমানের মজবুতি, ঈমানের নূর যে প্রকাশ হয়, তা হয় ঈমানের জান এবং প্রাণ ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো ঈমানের জান এবং প্রাণ। বুখারী শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, কে তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না, তার ঈমান পরিপূর্ণ হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং প্রত্যেক মানুষ থেকে বেশি প্রিয় না হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান মুমিন কে হইতে পারবে না। তো বোঝা গেল প্রিয় নবীর ভালোবাসা ঈমানের প্রাণ, ঈমানের জান। আর আলা হযরতের ঈমানের বহির প্রকাশ হয় ইশকে রাসূলের মাধ্যমেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা যেভাবে আলা হযরত প্রকাশ করেছেন, তা শুনলে বা পড়লে সাহাবায়ে কেরামের কথা মনে চলে আসে। যেমন সাহাবায়ে কেরামের একটি অভ্যাস ছিল যে তারা যখন প্রিয় নবীর দরবারে যেতেন, প্রথমে বলতেন, কোনো মাসআলা জিজ্ঞেস করার জন্য বা কোনো জিনিস জিজ্ঞেস করার জন্য যখন যেতেন, প্রথমে বলতেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা, আমার জান মাল সব কিছু আপনার জন্য কুরবান, হুজুর নামাজের মাসআলা বলে দিন। এইভাবে করে প্রথমেই নামাজের মাসআলা হোক, দুনিয়াবি সংক্রান্ত কোনো বিষয় হোক, প্রিয় নবীকে যে ব্যাপারেই কোনো কথা বলতে যেতেন, প্রথমে নিজের মহব্বত প্রকাশ করতেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আমার সব কিছু আপনার জন্য কুরবান, হুজুরে ওযুর মাসালাটা একটু বলে দিন প্রিয় নবীর কাছে। নামাজ ওযুর মাসালা জিজ্ঞাসা করার পূর্বেও সব কিছু উৎসর্গ করে দিতেন প্রিয় নবীর দরবারে। এটা সাহাবায়ে কেরামের মহব্বত ছিল, ইশক ছিল। আচ্ছা, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি বলেন, তিনি নিজের মহব্বত ভালোবাসাকে কিভাবে প্রকাশ করেন? তিনি বলেন, উনহে জানা উনহে মানা না রাখা গ্যার সে কাম, উনহে জানা উনহে মানা না রাখা গ্যার সে কাম, উনহে জানা উনহে মানা না রাখা গ্যার সে কাম, লিল্লাহিল হামদে মা দুনিয়া সে মুসলমান গয়া, লিল্লাহিল হামদে মা দুনিয়া সে মুসলমান গয়া, নিয়মতে বাটে তাজি সন্তে ও দিশান গয়া। এখন আলা হযরত ইশক রাসূল দেখেন, যেহেতু তিনি ভারতের উনার জন্ম, তিনি নিজের নাতও লিখেছেন উর্দু ভাষায়, হিন্দি ভাষায়। তো তিনি বলেন, উনহে জানা উনহে মানা না রাখা গ্যার এসে কাম, প্রিয় নবীকে মেনেছি, প্রিয় নবীকে জেনেছি, প্রিয় নবীর উপরে আমার বিশ্বাস, অপর কারো থেকে অপর কোনো মখলুক বা মানুষ থেকে আমার কোনো ভরসা নাই, তাদের থেকে কোনো কাজ কাম আমি রাখি নাই, আমার সমস্ত সম্পর্ক হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ এ ওসিলায় আমি দুনিয়া থেকে মুসলমান হয়েই যাব, আল্লাহ হযরতের ভালোবাসা। আচ্ছা, শুধু তাই নয়, ইমাম মুল্লা জামি, মুল্লা জামি অনেক বড় আশিকে রসুল, উনার কিতাব সব বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিসের মধ্যে বর্তমানেও পড়ানো হয়। তিনি আরবিক গ্রামারের উপর একটা কিতাব লিখেছেন, শারহে জামি কিতাবের নাম, এখনও পড়ানো হয় বর্তমান বিশ্বের সকল আরবের মধ্যেও পড়ানো হয়। কেমন আশিকে রসুল, তিনি নিজের এ কথা বলেন, প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন, যে ইয়া রাসূলুল্লাহ, যদি কখনও আপনি আমার পাশ দিয়ে অতিক্রম করে যান, চিন্তা মহব্বত ভালোবাসা ইশক, ইশকের ভালোবাসার তো কোনো চিন্তার কোনো শেষ নাই, বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কখনও আমার পাশ দিয়ে অতিক্রম করে তশরিফ নিয়ে যান, তো আপনার যে নালাইন শরীফ আছে, নালাইন এটা অর্থাৎ জুতা মুবারক, প্রিয় নবীর জুতা মুবারককে আরবিতে আদব সহকারে নালাইন শরীফ বলা হয়। কি বলা হয়? নালাইন শরীফ। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পাশ দিয়ে যান, তো আপনার নালাইন শরীফ না, আপনার নালাইন শরীফের যে নকশা বা ছাপ এ মাটির উপর পড়বে, ওই ছাপের উপর নকশার উপর আমি আমার জীবন উৎসর্গ করে দিব। ইশক ভালোবাসা সাহাবায়ে কেরামদের থেকে শিখেছি আমরা। আচ্ছা, এখন আলা হযরত দেখুন কিভাবে নিজের মহব্বত প্রকাশ করতেছে। তিনি বলেন, করু তেরে নামে পে যা ফিদা, করু তেরে নামে পে যা ফিদা, না বসে কে যা দো জাহাঁ ফিদা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার নামের উপর, বেশি কিছু না, শুধু আপনার নামের উপর আমি আমার জীবন উৎসর্গ করে দিব। না বাস একে যা দো জাহাঁ ফিদা, শুধু একটি জাহান নয়, এটা তো একটি জাহান, একটি জগৎ, শুধু একটি জগৎ নয় বরং দুইটি জগৎ কুরবান করে দিব আপনার জন্য। এখন আল্লাহ হযরত আবার নিজেই এই নিজের পংক্তির উত্তর দিচ্ছেন, দো জাহাঁ সে ভি নেহি জি ভরা, দো জাহাঁ সে ভি নেহি জি ভরা, করু ক্যা করো রো জাহাঁ নেহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলে ফেললাম দুইটি জগৎ থাকলে দুইটি জগৎও কুরবান করে দিতাম আপনার জন্য, কিন্তু আকা ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি জাহান দিয়ে, দুইটি জগৎ তো বলে ফেললাম কিন্তু এটা দিয়ে আমার মন ভরে নাই, দুইটি জাহান দিয়ে আমার মন ভরে নাই, ইচ্ছা তো করে আপনার জন্য যদি কোটি কোটি এরকম জাহান থাকতো, ওই কোটি কোটি জাহান আমি আপনার মহব্বতে কুরবান করে দিতাম। উলামায়ে কেরামদের মহব্বত দেখুন, বুজুর্গানে দিনদের প্রিয় নবীর প্রতি ইশক দেখুন, ওই হাদিসে মুবারাকা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে সবার চেয়ে বেশি ভালো না বাসবে। সবার চেয়ে বেশি ভালোবাসার তো একটা চাহিদাও আছে, একটা প্রকাশ স্থল আছে, ওই প্রকাশ এভাবে হয়। আর আলা হাজরাত রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মাশাল্লাহ, শেষ করে দিব এই বলেই, এমন আশিকের রসুল, চারটি ভাষায় একটি নাত লিখেছেন। কয়টি ভাষায়? চারটি ভাষায় একটি নাত লিখেছেন, যার মাধ্যমে ওনার ইশকও প্রকাশ পায়, ইমানও প্রকাশ পায়, আবার ইলমও প্রকাশ পায়। এরকম শুনেছেন কখনো? বাংলা, যারা বাংলার কবি তারা বাংলায় লেখে, যারা ইংরেজের পোয়েট, যারা কবি তারা ইংরেজে লেখে। তো প্রত্যেক ভাষার লোকেরা নিজের ভাষায় লেখে, কিন্তু আলা হাজরাত একটি নাত লিখেছেন চারটি ভাষায়, আরবি, ফার্সি, হিন্দি আর উর্দু। এই চারটাকে একসাথে করে তিনি একটি নাত লিখেছেন, আর একটি নাতের মধ্যে প্রিয় নবীর প্রশংসাও করেছেন। আচ্ছা, হিন্দি আর উর্দু তো সামঞ্জস্যমূলক ভাষা, কিন্তু ভোকাবুলারির মধ্যে কিছু পার্থক্য আছে। হিন্দিতেও কিছু ভোকাবুলারি এমন আছে যেগুলো উর্দুতে নাই, উর্দুর আবার কিছু এমন আছে যেটা হিন্দিতে নাই। ফার্সি তো সম্পূর্ণ আলাদা, আরবি তো পুরাই আলাদা। চারটা ভাষাকে একসাথে করে আলা হাজরাত রহমাতুল্লাহি তাআলা কীভাবে মহব্বত প্রকাশ করেন, তিনি বলেন,
লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরি, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরি, মিছলে তো না সুদে পেদা জগে রাজে কো তাজে তোরে সরে সু হ্যায়, তুজে কো শাহে দোসরা জানা।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা বুঝেন তো নাইনি অনিশ্চয়ই, ফার্সিও ছিল, আরবিও ছিল এখানে, আবার হিন্দি উর্দুরও কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে এখানে। এখানে আলা হযরত শর্টকাটে বলে দিচ্ছে, এটাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, আমার দৃষ্টি আজ পর্যন্ত আপনার মতো সুন্দর ব্যক্তিত্বে কেউ দেখেই নাই, পৃথিবীতে আপনার মতো কাউকে দেখেই নাই, শুধু আপনাকেই দেখেছে। আর পরে তিনি লাইনে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ব্যক্তিত্বকে অন্য কোনো মহিলা জন্মই দেয় নাই। যেমনি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ তাআলা আপনাকেও এমনভাবে বানিয়েছে যে আপনার মতো আর কেউ নাই। পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা খালিক, সৃষ্টিকারী, তিনি মালিক, আর মখলুকের মধ্যে আপনি সবচেয়ে আলাদা, আপনার মতো কেউ নাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও আলা হযরতের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।